বন জঙ্গল নষ্ট করছা।
তখন শ্রীমতী বললেন, হ্যাঁ এটা ঠিক, আজকাল সাধুরাই চোর, আর চোররা সাধুদেরকে বলে যেতে চোর। যে কোনোদিন একটি এই বৃন্দাবনের একটি গাছপালা লাগায় নাই, কোনোদিন সিঞ্চন করেন নাই, আর লক্ষ কোটি গাভী দিয়ে এই বনের সৌন্দর্য সব নষ্ট করে, ফুল টুল সব ভেঙে চুরে দিয়ে সব হারায় কেন, ফুল টুল সব ধ্বংস করে দেয়, সে হল রক্ষক। আর আমরা রাধাকুণ্ড, তারপরে মানসী গঙ্গা, কুসুমসর, এই সব জল নিয়ে এই ফুলগুলিকে সিঞ্চন করি, আর এই ফুলগুলি না তুললে কি হবে, গাছ নষ্ট হয়ে যাবে। তুলসী মঞ্জারি যদি না কাটায় তা কি হবে,
তুলে পরে গাছটা,
এই ফুলগুলিকে যত ফুল হবে তত পরিমাণে সেটি আর ফুল হবে। তা আমরা এই সবগুলি বনের সেবা করছি, বৃন্দা দেবী এই বনকে নির্মাণ করলেন, আর তাহাকে ভালোভাবে সৌন্দর্য বাহান, আমরা হয়ে গেলাম চোর আর তুমি হল সাধু। হ্যাঁ তোমার সাধুত্ব আমরা বহুদিন ধরে জানি, বহুদিন ধরে তোমার সাধুত্ব জানি, আমরা শুনেছি আর জানি বাল্যকালেতে যখন তুমি অভি ছোট ছেলে ছিলে তখন থেকে তুমি সাধু, আজকে সাধু নয়। এমন কোনো বাড়ি নাই যাহার বাড়িতে তুমি চুরি করো না, চুরি করা মাখন আর ছেলেটাকে চিমটি কেটে দেবার, নানা প্রকার উৎপাত করা, এই তো সাধুত্বের কার্য। তারপরে মিথ্যা কথা আর না জগতে, ছেলে মাটি আর মাখন চুরি করবে বলি আমি তো চুরি করি নাই, সে হচ্ছে সাধু। আর একটু বড় হলে ধুরন্ধর হল সাধু, মেয়েদের কাপড় আর থাকে না, স্নান করতে গেলে সব কাপড় চুরি করে দিয়ে উপরে গাছে গাছে রাখে, এটি খুব সাধুত্বের কাজ। আরো বড় হলে আমরা জানি তোমার এইসব কি, তো তুমি মহাসাধু, মানে এমন কৃষ্ণ যখন কোনো কথা বলে তাহাকে একেবারেতে তিনি তাকে খণ্ডন করে দিয়ে তাকে সাধুত্ব কৃষ্ণের স্থাপন করছেন, কৃষ্ণকে এমনভাবে পরাভূত করে দিলেন যে গোপীগণ তালি বাজাইতে লাগলো, আর মধুমঙ্গল যে বেটা তুই এই মেয়েদের কাছে হেরে গেলে, তোমাকে আমি সখা করবো না আজ থেকে, তুমি আমি সখা নেই বানাই, তুমি লড়কিও কে সাথ মে হার গিয়া, তুম তো হমারে সাথ তো বহুত বদ বনতা হ্যায় যে খুব বকতা হ্যায়, আর তুম বলো তো ইসকা উত্তর দো। এইখানে বলছেন যে প্রেমেতে ভর্ৎসনা করে, এই প্রেমের বা কৃষ্ণের জন্য করছে, কৃষ্ণকে সুখী করা, যদি ভর্ৎসনা দরকার হো তাহলে সাধারণভাবে এতে দেখা যায় মথুরা আর দ্বারকা যারা অত্যন্ত কৃষ্ণের প্রেয়সী প্রিয়জন, প্রিয়জন ভি হ্যাঁ কিন্তু কৃষ্ণ কি ইচ্ছা যে হোগি নেই করেঙ্গে, কৃষ্ণ কি ইচ্ছা হুই কি ইহাকে জিতনে ভক্ত হ্যাঁ উনমে সে কই ভি আপনে চরণ কি ধুলি হমকো দে দে তো হামারা রোগ কই দূর হয়ে যায়, আমার রোগ তা দূর হয়ে যায়। কৃষ্ণ ছলনা করলেন যে আমার কোনো পেটের ব্যাধি নেই, কিসে নারদ আসলেন বললেন যে সে কিসে ভালো হবে, তো একটু ঔষধ আছে, এই ঔষধ হচ্ছে যে সে যদি আমার কোনো ভক্ত চরণের ধুলি দিয়ে দেয় আমি লাগিয়ে দিব তাহলে কি পান করলে ওটা ঠিক, তুমি এটা তো সহজ, হ্যাঁ সহজ তো তুমি একটু দাও তো, তুমি তো আমার ভক্ত, যে প্রভু আমি কি নর্গে যাব, আমি আপনার দাস আমি দিতে পারি। তখন নারদ ঋষি সত্যভামা রুক্মিণী ইত্যাদি উদ্ধব সব লোকের কাছে গেল, কেউ দিল যখন এখানে কেউ দিলেন না, তখন প্রজেতে আসেন গোপীগণকে বললেন, গোপীরা সব ঝেড়ে ঝুড়ে যত ধুলা ধুলা তুইছেন, কৃষ্ণ ভালো আমার নরকে যাই, একটি সাধারণ কথা এটা কোনো বোধ হয় উপন কোন পুরাণের কথা এটা। এখন তাই এর উদাহরণ দিয়ে বলছেন, পতি সুতান্বয় ভ্রাতৃবান্ধবান অতি বিলম্বতে অন্ত অচ্যুতাগতা,
গতে পিতা তবোধ গীত মোহিতা কিতব জোষিত কষ্ট জন্মিষি।
কৃষ্ণকে তারা ভর্ৎসনা করছে, আমরা আসলাম তোমার জন্য সব স্ত্রী পুত্র পরিবার পতি সুতা সুত ভাই বন্ধু অতি বিলম্ব, ওদের আদেশটাকে বিলম্ব কর মানে ভেঙে চুরমান করেছিলাম, হাত খাকড়ি ছিল আর বেরিয়ে আমাদের পায়ে কি
লজ্জা
কুল ধৈর্য, এইসব লৌকিক ধর্মটাকে আমরা জলাঞ্জলি দিয়ে দিলাম। আর এই গুরুবর্গের যে বচনমুখী যে প্রাচীর ছিল এটাকে আমরা টপকে গেলাম, কোনো মনেই করলাম না, কোথায় যাচ্ছ কোনো কথাই বললাম। অতি বিলম্বতে অন্ত অচ্যুতাগতা, অচ্যুত কাছে কৃষ্ণের কাছে, তুমি বোধহয় আজকাল চ্যুত হয়েছ, চ্যুত মানে কি আমরা আসলাম তোমার নিকটেতে আর তুমি বলছো যে ফিরে যাও, তাহলে আর তোমার স্বভাব যে ধর্ম ও থেকে চ্যুত হয়েছ, কেন চ্যুত হয়েছ, কেউ চ্যুত হয়ে হো সমাজ রই হে কেউ চ্যুত হয়ে হো হয়েছে, আমরা শুনেছি শাস্ত্রেতে লিখা আছে ভগবান তুমি নাকি তুমি ভগবান তুমি বলেছ, কখন বলেছ, ও তো লীলা হবে পরে, তো গীতা সব পরে হবে, মহাভারত যুদ্ধের সময় এইটা বাল্যের কথা হচ্ছে ব্রেজেতে, তাহলে পরের কথা কিরকম বললেন, আরে সূর্যকে বলেছেন না কোটি কোটি বছর পূর্বে, ওই থেকে গোপীরাজ আমরা গুরুজনের মুখেতে এই আমরা ওই বলছে কি বলছিলাম, তুমি চ্যুত হয়ে গেছ, তুমি আজকাল অচ্যুত তুমি না নাকি স্বভাব পাল্টিয়ে দিয়েছ, যে যথাং মাম প্রপদন্তে তাম তথৈব ভজাম্যহম, যারা যেরকম ভজন করে ঠিক তদ অনুরূপ আমি সেই রকম ভাবে ভজন করি, অর্থাৎ তাহার ভজনের ফল যদি আমি দেখে দিই সব ভক্তন। এখন আমরা সবগুলি কর ছেড়ে দিয়ে আসলাম তোমার নিকটেতে আর তুমি অচ্যুত থেকে তুমি চ্যুত হয়ে গেছো, তোমার স্বভাব আর না সেইতে, অতি বিলম্ব তে মানে তোমার নিকটেতে অচ্যুত আগত, অচ্যুত আগত তোমার নিকটেতে আমরা এসে তুমি আর অচ্যুত থাকলে না গতি বিদস্ত। কৃষ্ণ বলছেন যে কেন এসেছে আমার কাছে, এসেছো বাগান দেখবার জন্য, যমুনার উপকূলেতে সুন্দর বন আছে ওটা দেখতে এসেছ, বলো নাকি ব্রজেতে কুশল তো কোনো অকুশল তো নাই, কোনো অসুর ইত্যাদি আক্রমণ করে নাই তো যে যার জন্য আমাকে সম্বাদ দিতে এসেছ, ব্রজের কুশল তো গোপীরা কুশল। তারপরে বলছেন আচ্ছা তো তোমরা এসেছ রাকেশ কর রঞ্জিতম যে বন পূর্ণ চন্দ্রিকা থেকে বন অত্যন্ত সুশোভিত এইটাকে দেখতে এসেছ, তোমরা দেখা হয়েছে, ও আমি বুঝলাম তুমি তোমরা সব এসেছ কিসের জন্য, আমি জগতের প্রিয় জগতের ভগবান আমি সব জায়গাতে আমি আছি, ও আমাকে দর্শন করবার জন্য এসেছি, আচ্ছা তো দর্শন হইয়া এখন তুমি স্ত্রীগণের ধর্ম হচ্ছে পতি সেবা, যদি রোগী হয় জড় হয় বধির হয় ধন কামাইতে না পারে দরিদ্র হয় যে কোনো ভয় হয় প্রত্যেক অবস্থাতে স্ত্রীগণের কখনো পতিকে ছাড়বে, যদি ছাড়ে তাহলে অস্বর্গম অকীর্তিকরম অযশস্করম, সেটি অযশস্কর মানে সেখানে প্রতিষ্ঠা হানি আইটা পাপের ভাগি তারা এই জন্য ছাড়াবে, যে কোনো ভাবে যাও যাও বাড়িতে পতিগণের সেবা করো, বাচ্চাদেরকে দুধ খাওয়াও বাছুরগুলিকে দুধ খাওয়াও আর গোদহন ইত্যাদি করো, বলাতে তারা বলল যে সে আচ্ছা আপনি আমাদের গুরু ঠাকুর, এরকম হয় গুরু সহজে পাওয়া যায় না, এত সতজ্ঞ গুরু আমাদের পরম সৌভাগ্য, অতএব এই পরম তত্ত্বজ্ঞ যে গুরু ইনার সেবাটা আমাদের করা উচিত, প্রথমে গুরু সেবা করে তারপরে গোবিন্দের সেবা করে, অতএব গুরু সেবা আপনি গুরু ঠাকুর, এমন গুরু ঠাকুর কে পাবে আজকে পরম সৌভাগ্য,
অতএব আমার সেবাটা আপনি গ্রহণ করুন। আগে গুরুদেবের সেবা আমরা করি, পরে আমরা বুঝবো যে কে পতি আর তাহার সেবা করে। দ্বিতীয় কথা, ওরা না হয় পতি সরি, কিন্তু আপনি তো পরমপতি, অত পরমপতি সেবা আমাদেরই কর্তব্য, এর দিক দিয়েও আমাদের কর্তব্য। আর তৃতীয় কথা, আপনার সেবা গ্রহণ করা উচিত, উপদেশ কি উপদেশ পদেশ পাইছে, যে উপদেশ দিচ্ছে ওর ধর্মজ্ঞান হওয়া উচিত। আপনার কি ধর্মজ্ঞান নাই? যে যেরকম হতে এসেছে তার কাছে সেই রকম তার সেবা গ্রহণ করা উচিত, আপনি তা করছেন না। আর দ্বিতীয় কথা, আপনি বলেছেন যে সে গুরু সেবা করবা, অর্থাৎ গুরু সেবা আপনি আগে গ্রহণ করেন। আরো বলেছেন যে যারা কৃষ্ণের নিকটে ভগবানের নিকটে আসবে, যেভাবে আসে কৃষ্ণ তার সেবা গ্রহণ করে। অতএব আপনি উপদেশ দাতা, আপনি প্রথমে ধর্ম শিক্ষা করেন, আর ধর্ম শিক্ষা করে এইগুলি উপদেশ আমরা আপনার পাদেতে দিই, আপনি এইগুলি গ্রহণ করেন। যদি আপনি না গ্রহণ করেন তাহলে আপনি কর্তব্যের ভাগী হবেন। আর কি এখানে বলছে, গতি বিদস্তব, ওহো আপনি গতিবিদ। গতিবিদ মানে কৃষ্ণ বলছে কিসের জন্য এসেছ, আপনি কি জানেন না যে কিসের জন্য এসেছি? আমরা এসেছি না তুমি দেখেছ, এই বংশীবাদন করে দিয়ে আমাদের নাম নেওয়ার কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল আমাদেরকে ডাকলে? অতএব তুমি দেখেছ আমরা এসেছি। এখন জিজ্ঞাসা করছি যে কেন কেন যে আমরা এসেছি তুমি জানো না? এটা তুমি ভালোভাবে দিলে, গতি বিদর্শ, বংশীর গতি আপনি বুঝেন না, জড় জঙ্গম হয়ে যায়, জঙ্গম সাগর জড় হয়ে যায়, সাগর স্থির হয়ে যাবে আর পাথর পিঘলে যাবে, তুমি কি জানো না? কাশ্রিমতে কল্পদায়ক দেনুবীত সম্মোহিতা চরিতা ন চলে লোক, এমন কে আছে পশু পক্ষী কি পতঙ্গ তরু লতা যে ধর্ম থেকে বিচিত না হয়ে যায়, মৃগ মানুষকে দেখে পালায় আর তোমার বংশীগী তোমার মুখার বিন্দু দর্শন করে একেবারে তোমার নিকটে চলে আসে, গতি বিদস্ত। তুমি জানো না বাহেলি আগন যেরকম হতে বাঁশি বাজায়, ও জানি যে সে আসবে তাহলে তো বাজায় নাকি এমনি ভাবে বাজায়, জানি যে সে হরিণ আসবে আর তাহাকে আমরা ধরব, এটা জেনে শুনে তারপরে বাঁশি বাজ। তো তুমি এইরকম হতে আমাদেরকে বিপদে ফেলবার জন্য তুমি বাঁচবে, তুমি জানো? আবার জিজ্ঞাসা করছে, তুমি যে জিজ্ঞাসা করছো এই জন্য গতি বিদর্শ সবোধ গীত মোহিত, আমরা মোহিত হয়ে চলে এসেছি। তখন কৃষ্ণ বলছে যে আচ্ছা তুমি মোহিত হয়ে চলে এসেছ, তাহলে ভোগ করো। যেরকম হতে ব্যাস বাহেলিয়া মৃগকে ডাকে আগু চলে আসে অবোধ হয়ে, তুমি চলে কেন আসছে তুমি জানো না? আর তার কি দরকার, কেউ চালিয়ে আসে? তখন গোপীরা বলছে মোহিতা, তখন আমাদেরকে সুদবুধ থাকে না কি? কারোর সুদবুধ থাকতে পারে, তুমি বাজাও তোমার সুদবুধ থাকে কি? তখন তোমারই থাকে না নিজেই, তাহলে আমাদের কি আর কি থাকে? গীত মোহিতা কিত, এইখানে কৃষ্ণকে কিত বলো, কিত মানে কি? ধর ভূত ঠ ইত্যাদি সব এই শব্দের দ্বারা কিত, কিত যোশিত কত্তে জন্যে, তোমার মতন জগতে দুর্ভাগা লোক নাই, এসে যে ধন পাওয়া যায় সহজভাবে, সে যার জন্য জীবন ভর আকাঙ্ক্ষা করলা সেই ধন পাওয়া গেল, তাকে কোনো মূর্খ ব্যক্তি ছাড়া কেউ ছেড়ে দিতে পারে কি? কুতু আমরা এই স্ত্রী রত্ন তুমি দেখেছো আমরা এসেছি, আর এই সময় যে তুমি আমাদেরকে প্রত্যাখ্যান করে দিয়ে পাঠাচ্ছ, এটা তোমার ছাড়া আসল কথা, এই জন্য ভালো মন্দের তোমার জ্ঞান নেই, এই জন্য তুমি ঠগ আর অজ্ঞানীও তুমি কিছু বুঝো না, তুমি অর অসি, এই সবগুলি কথা এইখানে কৃষ্ণদাস কবিরাজ স্বামী বলছেন যে প্রেমে যে ভর্সনা করে এই গোপীগণ, যেরকম গোপীরা ভর্সনা করেছেন অন্য কেউ করেন, কিন্তু প্রীতি কথা যে সোদামা তাকে লাঠি দেখাচ্ছেন, কিন্তু এদের মতন কথা বলে তাকে ভর্সনা করেছে এরকমও দেখা যায়। কিন্তু কৃষ্ণ বেদি স্তুতি হইতে হরে মন, ব্রহ্মা বেদের স্তুতি করছেন, আর ওদিকে তাকায় না, কি বলছেন, জগতের সৃষ্টি সৃষ্টি প্রলয় করবার যে মূল মালিক সব ঈশ্বর, ঈশ্বরে গণ্যের ঈশ্বর, আর কি সকলের আদি নিজে আনাদি সমস্ত কারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ পরম ঈশ্বর আপনি, এই সব বলছেন। কিন্তু আরো বলছেন চিন্তামণি প্রকরণ সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষাবৃতি সুরভি গভীর পালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমান গোবিন্দমাদি পুরুষম তমহ তেণু কণন্তম অরবিন্দ দলায় তাক্ষ্যম বরহাবসন্তম অষ্টাম্বুজ সুন্দরাঙ্গম সন্দর্প কোটি অমনীয় বিশেষ গোবিন্দমাদি পুরুষম তম। তারপরে আলোল চন্দ্র রসতবন মাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি। ইনি প্রার্থনা করে চলতে চলে চলে যাচ্ছেন, আর কৃষ্ণ ভূক্ষেপ করছেন না, ভ্রুক্ষেপই করে। আর এই গোপীরা তাকে বলছেন ভূত সঠ অমুক তমুক মিথ্যাবাদী সঠ, আর কৃষ্ণ দুটা কান পেতে দিয়ে অন্তর্ধ্যান হয়ে তার পিছিয়ে পিছিয়ে গুলি শুনতে যাচ্ছে, আর গোপীদের চরণ ধুলি যদি উড়ে এমনেরা সর্বোত্তম ভজন যেই সর্বশক্তি যিনি, সর্বোত্তম ভজন এই সর্বভক্তি যিনি সমস্ত ভক্তিকে জিতে নিয়েছে পরাভূত করে দিয়ে, এই গোপীগণের সর্বোত্তম ভক্তি কৃষ্ণকে এই বলা, এইটি গ্রহণ করবার জন্য কৃষ্ণ তাদের পিছে পিছে ছুটছেন, দ্বারকা গিয়েছেন। আর দ্বারকাতে রুক্মিণী আর কত সহস্র ষোলো হাজার তার মহিষীগণে অপূর্ব সুন্দরী সব রূপবতী গুণবতী, কিন্তু ওখানে থেকেও সপ্তমে স্মরণ করছে। আর গোপীরা কি বলছে, অপিবসে মধ্যে পড়ি যা আর যে পুত্রা গুণ আসবে, ও কৃষ্ণ কি ওই ভ্রমরকে বলছে লাস্ট তাহার শ্লোক অপিবস মধ্যে পড়ি যা আর যে পুত্রা গুণ আসবে,
পিতৃগেহম্বুশ্চ
গোপাং বলছেন, তাৎপর্য এইটি গোপীরা বলছে ও মধুপুরীতে এসে গিয়েছি কি, কোথা কৃষ্ণ গিয়েছে শান্তিপনী মুনিতে, এত কঠোর বসুদেব আর দেবকী যে কৃষ্ণকে পাঠিয়ে দিয়ে এত কঠোর, পায়াতে যুক্তি নাই কিছু, আর তাকে এই উপবৃত্তি ইত্যাদি ধারণ করে দিয়ে কাঠের খানাও দিয়েছে, আর তাকে পাঠিয়ে দিল দূর পাহাড়ি প্রদেশেতে অরসিকে একজন গুরু কাছে শান্তিপনী, ওখান থেকে ফিরে এসেছি কি, তাহলে যদি ফিরে আসে তাহলে তো কি বোধ হয় আজকে রাস্তাতে বোধ হয় অর্ধরাস্তা বোধ হয় এসে গেছি কি, অপিগত মধ্যে পড়ি যা আর যে পুত্রা গুণ আসছে এখন কি আসছে এখানে নাকি, কৌতূহল গর্ভ। আর একদিনও কি আমাদেরকে স্মরণ করে, কিরকম স্মরণ করে, আরে এরা কিছু জানে না, এই মালাটা কত সুন্দর হয়েছে তোমরা গেছেছ মথুরাতে এরকম বলে নাকি, এরা তো মালা গাছে না, গোপীরাই সব কিছু জানে না, ওরা তো জঙ্গলি এরকম ভাবে দেখি জিজ্ঞাসা করে, প্রতিকূল ভাবে অনুকূল ভাবে দেখি তোমরা যে মালা গাছেছে এইটা ভালো হয় না, আর কত সুন্দর বনমালা তারা কোনো সময় রান্না করে দিল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ওরা কিছু জানত না, অথবা প্রতিকূল অনুকূল ভাবে এরকম বলে কি, যা ওরা গোপীরা করে তোমরা কোটি ভাগের এক ভাগও করতে পারো না, এত মজবুত ধারা করে আর তোমরা এইরকম করে, এই জন্য স্মরতি অনুকূল ভাবে প্রতিকূল ভাবে যে কোনো ভাবকেই স্মরণ করে। তারপর ফের তারা কাঁদতে লাগলো,
এইরকম ভাবে তারা সর্বোত্তম ভজনে, এই হচ্ছে সর্বোত্তম গোপীগণের ভজন, এই এই সর্বভক্তিহীন অর্থাৎ সন্ত দাস সখ্য বাৎসল্য, এই সবকে পরাভূত করে এই ভক্তির মধ্যে ওই সন্ত দাস সখ্য বাৎসল্য সব কিছু ওই ভক্তির মধ্যে। যেরকম পৃথিবীতে সবগুলি গুণ আছে, আকাশে বাড়ি জলের আগুনের আর কিসের মাটি, সবগুলি গুণ ওই মাটিতে আছে, ওই রকম হতে এই শৃঙ্গার রসেতে মধুর রসেতে বাকি যত রকমের রস সবগুলি তাহাতে পর্যবসিত হয়। অতএব কৃষ্ণ কহে আমি তোমারিনি, এই জন্য কৃষ্ণ বলেন যে আমি তোমারিনি, আর কেউ কে বলেন নাই, যে এই গোপীগণ যশোদামা কেউ বলেন নাই, যশোদামাকে প্রতিতে তিনি আকৃষ্ট হয়েছেন বশীভূত হয়েছেন বটে, কিন্তু এরকম বলেন না কোথাও, ওইটাকে তিনি বলছেন না পারে হম নিরবধ্য সঙ্গীয়া সসাধু কৃত্যাদি বুধা জিতাপিব মা ভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সম্পৃষ্ট তত্ব কতি জাহাজ। আগামীকাল থেকে প্রসঙ্গ আরম্ভ হবে, এটাকে ফের আবার সংক্ষেপে বলে দিয়ে তারপরে রায়ানন্দ সংবাদ। এখন তো আমাদের তো বাইরে ঘোরা হয়ে গেল।
বৃন্দে নমস্তে চরণারবিন্দে গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় সদভক্তায় দ্বৈতায়নো বিরহকাচরয়াভিনেদো তং সর্বভূতহৃদয় ভজামি রাধামরবিন্দমুখম স্মরামি রাধাম মধুরস্মৃতাভ্যাম বদামি রাধাম করুণাভরত্রম ততো মমন্নাস্তি গতির্ন পাপি চরিতম। আদিলীলা সপ্তম পরিচ্ছেদ। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বল্লভাচার্যকে কিরকমভাবে স্বীকার করেছেন আমরা বর্ণন করছি, তাহার কিছু ভিতরে সে পাণ্ডিত্যের বর্ণন ছিল, এই জন্য মহাপ্রভু ছাড়ে ছড়েতে যাতে তাহার এই অভিমান দূর হয়ে যায় আর শুদ্ধ ভক্তিধারা তার মধ্যে প্রবাহিত হয়, সে যেন উপরে সে অপেক্ষা উপেক্ষা আর ভিতরে থেকে সংশোধন করে তাহাকে ওই শুদ্ধ ভক্তিধারা প্রবাহিত হয়, এই জন্য তাহার স্মৃতাকে বুঝিতে তাহার একটা বিলম্ব হচ্ছে। উনি মনে করছেন যে সে মহাপ্রভু আমাকে আর এই গ্রামে তো পূর্বে তো খুব আদর করতেন, খুব প্রীতি করতেন, আর এখন বর্তমানে আমাকে উপেক্ষা করছেন, এটা কেন বুঝে উঠতে পারেন না। পরবর্তীকালে তিনি বুঝলেন ওই যে অভিমান ছিল, আমি ভাগবতের সে টিকা করেছি, আমার মতন ভাগবত কেউ বুঝে না, এই পাণ্ডিত্য, এই পাণ্ডিত্য দ্বারা ভাগবতকে বুঝা যায় না, আমি বল্লভাচার্য বুঝতে পারছেন, যদিও তিনি একজন মহাপুরুষ সাধারণ লোক নয়, কিন্তু যেখানে সে শঙ্কর বলছে অহম বেদনি সুখ ব্যক্তি ব্যাস ব্যক্তি বা ব্যক্তিরা যেখানে বলছেন যে ব্যাস যে বুঝেন কিনা, সেখানে সেই নতুন সাধারণ পণ্ডিতের কথাই বাকি, এমনকি ব্যাসদেব নিচে নিজেই প্রথম শ্লোকেতে তিনি বলছেন যে তার মধ্যে সব দেবতাগণের অন্য সব লোকের বুদ্ধি ভ্রমিত হয়ে যায়। তেনে ব্রহ্ম বিরাজ আদ কবে মুহ্যন্তি যত সূর্য মানে কি মুক্ত পুরুষগণ দেবতাগণের কথা ওরা বদ্ধ হয়ে মুক্ত পুরুষগণ মোহিত হয়ে যায়, বুঝতে বুঝে উঠতে পারেনি, ব্রহ্মান্ডর লোক বুঝতে উঠতে পারে না। এমনকি বলদেব প্রভু যে স্বয়ং কৃষ্ণই সেই তাহাকে বলা তিনি বুঝতে পারেন না, এটা অন্য লোকের কথা। তেনে ব্রহ্ম হৃদয়া ব্রহ্মের দেখে তিনি বিস্তার করেছেন সেইটি কে করল, এখন কর্তা কে এ শ্লোকে তাকে উদ্দেশ্য করছেন ওই যে জন্মাদস্যগত ব্যাসের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীমতী রাধিকা। তেনে ব্রহ্মই দয়াল এটাকে মনে করবেন সে কৃষ্ণই, কৃষ্ণ যদি করে থাকেন তাহলে শক্তির দ্বারা তাঁকে টেনে তাকে বিস্তার করেন। বিশেষ করে যখন গোমাল গোপাল মন্ত্র দিয়েছেন কাম গায়ত্রী দিয়েছেন এদের অধিষ্ঠাত্রী দেবতাই হচ্ছেন শ্রীমতী রাধে, অতএব ব্রহ্মাকে তিনি কৃপা করেছেন। যেরকম ভাবে গায়ত্রীর প্রথম মন্ত্রেছে সবিতুর্বরেণ্যম, সবিতুর মানে সূর্যের বরেণ্য কে বরেণ্য দেবস্য ভর্গ, দেব মানে কৃষ্ণদেব, তস্য ভর্গ সে যে শক্তি তাহাকে আমি ধীমহি তাতে কৃষ্ণ কেন তার তেজ যার তেজে তেজ সূর্যের মধ্যে এই তেজ দেখা যায়, অতএব তিনি আমার হৃদয়তে। এই জন্য ওই ওই শ্লোকের তাৎপর্য হচ্ছেন শ্রীমতী রাধিকা বহু অর্থ করেছেন, একটাতে বললেন কৃষ্ণ, দ্বিতীয় অর্থে বললেন শ্রীমতী রাধিকা, আর তারপর যে কৃষ্ণের যে অর্থ করলেন তারও গৌণ মুখ্য কত রকমের অর্থ করেন, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করেন আর আর জন্মাত আদি আদি রসেতে মধুর রস এর প্রকাশক হচ্ছেন উনি, না থেকে বেরিয়েছে। প্রথম বললেন কৃষ্ণ থেকে, তারপরে বললেন যে সে একেলা হবে না রাধা কৃষ্ণ যুগল থেকে, আর তারপরে বললেন যে না শ্রীমতী রাধিকা। এইখানে তাকেই বর্ণন করছেন, ইনি তার ভাবনা বুঝে উঠতে পারেন না, ওরা একেলা বালগোপালের সেবক, মাপ্রভু কথা ধরবার অভিযোগ্যতা ছিল না, মাপ্রভু তাঁকে কৃপা করে তাঁকে এই জন্য তিনি ধীরে 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 মধুর রসের দিকে আকৃষ্ট হতে লেন, লোভ উৎপন্ন হতে লেন, এত বড় জিনিস এটা, এখন ওটা এর মধ্যে সংশয় উঠছে। বল্লভাচার্য তো একরকমের সিদ্ধ মহাপুরুষ তাঁকেও বলেছ, আর তিনি বাৎসল্য রসের মধ্যে তিনি সিদ্ধ ছিলেন, তার সম্প্রদায়ের সকলই প্রায় ওই সিদ্ধ ভাব মানে ওদের ওই বাৎসল্য এখন তাহার মধ্যে যদি এইটা তাহার সিদ্ধ হয় কি স্বরূপে, তাহলে মহাপ্রভু তাহাকে কিরকম হয়েছে একটা মধুর ভাব দিয়ে দিলেন, তাহলে স্বরূপ আবার তাহার পরিবর্তন হতে পারে কি না তা হবে, তাহলে যেরকম হবে সে বলবে প্রভু সব রসের সেবা করছেন নিজেই দাস নিজেই সখা নিজেই মাতা পিতার মতন গুরুজন হয়ে তাহার সেবা করছেন এই চিন্তা, আচ্ছা তুই ক্ষেত্রে তিনি কি করেন লোক তখন তিনি ওই স্বরূপে তার হল না অন্য স্বরূপে তার হল, ওই রকমের বল্লভাচার্যের আমি কিছু আছে বাকি মহাপ্রভু তাহাকে ওই আচ্ছা ওই ভাবতে তুমি সেবা করো এক অন্য রূপেতে, যেরকম মহাপ্রভুর সেবা এক স্বরূপে তো হয় আবার দ্বিতীয় স্বরূপেতে রাধাকৃষ্ণের বৃন্দাবনেতে সেবা হয়,
এছাড়াও তো কৃষ্ণ মন্ত্র জপ করে বাস্তব রস কি
ওই দুটাই হতে পারে আমার বলবার তাৎপর্য। যেরকম বলদেব প্রভু এইসব করে তার আবার এক স্বরূপে সে উনার উল্টা হয়েছে। এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান অঘটন ঘটন পটিয়েছি শক্তিযুক্ত, জড়কে চেতন চেতনকে জড় করে দিতে পারেন, তথাপি যত দূর সম্ভব মর্যাদা লঙ্ঘন হয়। যশোদা দেবী কখনো কৃষ্ণের এইসব দেখেও মধুরসের দিকে তিনি আকৃষ্ট হয়েছেন, এইটা হচ্ছে নিয়ম। তবে বলদেব প্রভু কেন হল, কতগুলি বৈরী আর কতগুলি মিত্র সবগুলি রস, এই জন্য তাহার সম্ভব তিনি কত। এইরকম ভাবে কাজাচি কোন ভক্ত যদি মহাপ্রভু সেবা করতে চায়, মহাপ্রভু দ্বারা আকৃষ্ট হচ্ছে ভক্তি লাইনেতে আর মহাপ্রভু সেবা করছে, আর এদিকে কৃষ্ণের দিকে রুচি আছে, কৃষ্ণরূপ ভজন করছে, তখন তাহার দুই স্বরূপেতে, তাহার এক স্বরূপেতে তিনি মহাপ্রভুর ধামেতে তিনি গমনকে সাহায্য সেবা করবেন, আর অন্য স্বরূপেতে যেরকম হয় রূপ গোস্বামী, রূপ গোস্বামী রূপেতে মহাপ্রভু পরিকর হয় ওখানে সেবা করবেন, আর এক স্বরূপেতে বৃন্দাবনেতে তাহার ওই স্বরূপেতে। এইরকম তাহাকে কৃপা করছেন। এখন তিনি রামানন্দের কথা বলে দিয়ে তারপরে বললেন স্বরূপ দামোদরের কথা, যে স্বরূপ দামোদরের কৃপাতে আমি তাহা মানে ওখানে বলছেন ওদেরকে বাড়াচ্ছেন, মানে ওদের সঙ্গেতে ওদের প্রভাবেতে আমার যেন এটা হয়েছে, দামোদর স্বরূপ প্রেম রসমুখী নাম যার সঙ্গে হইল ব্রত মধুর রস জ্ঞান বুঝে, যে মধুর রসের জ্ঞান আমার উৎপন্ন। এই বলতে গিয়ে আমরা কালকে দুটি শ্লোক অনুশীলন করেছি, প্রসঙ্গে যত্তে সুজা চরণম বরুহম স্তনেষু অপতিস্তান্বয় ভ্রাতৃবান্ধবান প্রতিবিলম্বতে অন্ত অচ্যুতাগতা প্রতিবিধস্তবোধ গীত মোহিতা চিতবজোষিত কজন। আমরা কিছু ভাবতে মোটামুটি কালকে আমরা অনুশীলন করি। এখন মহাপ্রভু বলছেন সর্বোত্তম ভজন এই সর্বোচ্চ ভক্তি যিনি, অতএব কৃষ্ণ কহে আমি তোমার ঋণী। এইরকম হচ্ছে যে ভাব, কি ভাব, গোপীগণের ভাব, ওই ভাবে সেই যে ভক্তি, কোন ভক্তি, গোপীগণের কিরকম হয় জাতীয় ভক্তি, পরকীয় যুক্ত মধুর, এইরকম হয় ভক্তি, সমস্ত ভক্তির অগ্রণ, সমস্ত ভক্তি সব প্রকারের ভক্তিকে যিনি যিনি মানে পরাভূত করে তার তো সকল থেকে সৃষ্টি এই ভক্তি। অতএব কৃষ্ণ কহে আমি তোমার ঋণী, এই জন্য কৃষ্ণ বলেন আমি তোমার ঋণী। এই বলে তিনি শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক তিনি বলেছেন, না পারে হম নিরবদ্দ সংযুজাম সাধু কৃত্যাং বিবুধা জুষা পিব মা ভজন দীর্ঘ শৃঙ্খলা সমৃষ্ট তদব প্রতিজাতু সাধু না পারে হম নিরবদ্দ। এই শ্লোকের অবতারণা কোথা থেকে হল, মানে কেন হল এটা, ওই গোপীরা কৃষ্ণকে পরাভূত করবার জন্য একটা প্রশ্ন করল, প্রশ্ন করলো যে সে আপনি তো খুব প্রতিমা, আপনি বলুন তো আপনি কোন শ্রেণীর মধ্যে, একটা লোক প্রীতি করলে প্রীতি করে, একটা লোক আছে প্রীতি করুক নাই করুক তাহাকে প্রীতি করে, আর একটাই আছে যে সে প্রীতি করুক আর নাই করুক কেউ তো প্রীতি করে, এই তিন রকমের শ্রেণী লোক তো তুচ্ছ শ্রেণী নাই, আপনি বলুন তো এটির মধ্যে কোন কি। আপনি কৃষ্ণকে পরাভূত করবে, এরা কৃষ্ণকে নিজ মুখে স্বীকার করবে করাবে যে আমি এর মধ্যে অকৃতজ্ঞ ইত্যাদি, প্রীতি করলেও আমি প্রীতি করি নাই, এইটা তাদের অসল কথা হচ্ছে, কৃষ্ণকে বলাবে যে আমি প্রীতি করলেও তোমাদেরকে প্রীতি করি নাই এই জন্য অকৃতজ্ঞ, এইটি তাহাদের মূল তাৎপর্য। কৃষ্ণের মুখে তে এটা কিছু স্বীকারোক্তি করাবে। কৃষ্ণ বলে যে তোমরা আমাকে পরাভূত করছো। আচ্ছা দেখো, প্রীতির বদলে যে প্রীতি করে ওর মধ্যে ধর্মের কোনো লেশ মাত্র নেই, অসহ্য সুধা শুধু বনিয়াগির, কোনো জিনিস নিল এক পয়সা দিল বনিয়াকে দিল যে একটি মশালা দিয়ে দত, এক আনার জিরা দিয়ে দ, দশ পয়সা জিরা দ, দশ পয়সা নিয়ে নিল, সে ন পয়সা জিরা দিবে আর এক পয়সা জিরাটা দিবে না। এই হচ্ছে জগতের স্বার্থ বিশ্বাস। প্রীতি করলে প্রীতি করে, এটা কোনো বাহাদুর, এর মধ্যে কোনো ধর্মই নেই। আর সৌহার্দ্য মানে প্রীতির লেশ নেই। দ্বিতীয় প্রকারের হচ্ছে প্রীতি করুক আর নাই করুক, একজন আছে প্রীতি করে, এর মধ্যে ধর্ম আছে আর সৌহার্দ্য আছে। প্রীতি করুক না করুক, আমার কর্তব্য তুমি আমার লাল্য পাল্য, আমার তুমি শিষ্য অশিষ্যা, অথবা তুমি আমার পুত্র কলস, এই জন্য পিতা আর গুরুজন কেউ প্রীতি না করলে, এমনকি পুত্র যদি কি কন্যাকে কেউ অবাধ্য যদি হয়ে যায়, আর ওরা নাই যদি পিতা প্রতি যে তাহার কর্তব্য আছে সেটি পালন করে, তথাপি পিতা মরবার সময় ভাই আমার এই দুটি পুত্র বরাবর বরাবর দিয়ে দেয়, যে সেবা করছে সে কেউ না করে ও বেমানি করবেন, আর সব সময় দুজনকেই আগত আর চিন্তা করবে যে এরও মঙ্গল হোক, এই জন্য প্রীতি করুক নাই করুক। গুরুজন হচ্ছে তাদের মধ্যে ধর্ম আছে আর ঐকান্তিক ভাবে তাদের সহজে আছে, সহজ মানে ও পয়সার ধার ধারে না, আদান প্রদানের ভাব করে না, ও করুক আর নাই করুক। প্রীতি এটি হচ্ছে কেউ প্রীতি করুক আর নাই করুক, ও কেউকে প্রীতি করে না। এ হচ্ছে কে, এরা হচ্ছেন চারজন অকৃতজ্ঞ। প্রথম হচ্ছে আত্মারাম আত্মকাম, আর অকৃতজ্ঞ গুরুদ্রুদ্র, এই চার আত্মারাম আত্মাকে রমণ করে জিনিস, ওদের কোনো জিনিসের প্রয়োজন নেই। আত্মারামগুলি এমন কি বাহ্য স্মৃতি তাহাদের নেই, কোথায় কে তাহাকে প্রণাম করছে কি করছে কি দিচ্ছে কি না দিচ্ছে ওরা কোনো ভাব ধারে না, ওরা সব সময় আনন্দেতে ভরপুর আত্মাকে রমণ করছে। এই আত্মারামও দু রকমের, নিজের আত্মাকে রমণ করে আর তাহার আত্মার আত্মাকে রমণ করে। এর মধ্যে কে শ্রেষ্ঠ হল, আত্মার আত্মাকে যারা রমণ করে তার সেবাতে রমণ করে, এরা হচ্ছে ভগবত ভক্ত। তো ওকে যদি ওই রকম হয়েছে একেবারে ডুবে আছে প্রীতিতে রমণ করছে মানে কৃষ্ণকে বিলাস করাচ্ছে, কি নিজে আত্মাতে যোগীগণ আছেন যারা আত্মাতে রমণ করেন, ওর বাহ্য স্মৃতি নাই। অত কে প্রণাম করছে কি সুখদেব গোস্বামী যাচ্ছেন, ওই যমলার্জুন দু ভাই না নলকূপের নলকূপের মনগরি, তারা মেয়েদের সঙ্গে কি স্নান করছে কি করছে, ভালো করছে মন্দ করছে দেখেনি না। বাপ ঠাকুর তাকে পুত্র পুত্র হা পুত্র হা পুত্র ডাকছেন, ওনার কি কোনো খেয়াল আছে? এরা হচ্ছে আত্মা সব সময়, ওদের বহির্দৃষ্টি নয় ভিতর দৃষ্টি আছে, অতএব ওদেরকে খেয়াল নিজে কে প্রণাম করছে কি করছে। ওরা কেউ তো প্রণাম করলেও কি আদর করলে প্রীতি করলে প্রীতি করবে। আর দ্বিতীয় হচ্ছে আত্মকাম, এদের বাহ্য দৃষ্টি আছে কিন্তু সমস্ত কামনাটাই পূরণ আছে, জগতের কোনো জিনিসই চায় না, বলকি তারা জগতের প্রীতিকে মমতা আসক্তি জ্ঞান করে, এ থেকে দূরে থাকে সবসময়, তার সব কামনাই পূর্ণ আছে।
কোন কাম নাই বাকি।
এই জন্য আত্মকাম বহির্দৃষ্টি থাকলেও কে প্রণাম করছে কি করছে ওর কোন প্রয়োজন নাই। আমাদের নিকটেতে কোন বিরাট ধনী লোক আছে, আসুন 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 এইখানে তো বসতে দাও, পাঠ বন্ধ করে দিয়ে কেন আত্মকাম হয় না। এই জন্য দরকার আছে, এইটা বলবো যে ঠাকুরের সেবায় এসব দ্বারা করাবো, অন্তত মনকে ভুলিয়ে দিয়ে এটা বলবো যে এসব দ্বারা ঠাকুরের সেবা করবো, মঠের সেবা করাবো, এই জন্য কি আদর করে আত্মকাম নেই। সুখদেব গোস্বামী কাছে কেউ আসে তাকে বলবেন যে বসো একটু আসন প্রভাব করো, এরা হচ্ছে আত্মকাম, কোন কামনা বাসা নাই। অতএব বাইরের দৃষ্টিতে কে কি করছে না করছে জেনে শুনেও, বলকে বৃন্দাবনে শুনেছি যে কোনো একটা লোক আসলে একটা কোন পরম বিরক্ত সাধু কাছে, যখন আসে তখন একটা ঢেল নিয়ে পাথর আর তাকে ছেড়ছে সালে নিকল নিকল যাও ইহা বলতে পারেন ভাই এমনি কেন বলছো, আরে তুমি গয়া নেই নিকল ইহা সে নিকল আমার ভজন নষ্ট করতে আয়া হ্যাঁ। এমনও সব কতগুলি আছে অক্ষর কোনো প্রয়োজন নাই জগতে, সেই আত্মকাম। আর তৃতীয় হচ্ছে কে গুরুদ্রোহী, আর একটা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ অকৃতজ্ঞ মানে কোন উপকার কেউ করেছে ও ভাগ ধারে, মাতা পিতা গুরু খুব আদর করে তত্ত্ব ইত্যাদি কথা বলেছেন, মাতা পিতা তাকে ভালো ভালোতে বাল্যকাল থেকে পালন পোষণ করেছে, কিন্তু ও বেটা চিন্তাই করে না, কোনো উপকার বুঝেবে না, অপকার করে না, এইটি তাহার কৃপা, কিন্তু তাহাকে প্রত্যুপকার করতে হবে এইসব করে, অতএব তাহারা প্রীতি করলেও এরা হচ্ছে তারপরে চতুর্থ হচ্ছে গুরুদ্রোহী। গুরুদ্রোহী মানে কি, মাতা পিতা গুরুজন ও বহু উপকার করেছে, সে তো উপকার তো মানিয়ে না, বলে যে বুড়ো হয়ে গেছো কাণ্ডব জ্ঞান নাই দিনভর খাঁটতে থাকো, তোমার জন্য আমার স্ত্রী পুত্ররা ভালোভাবে থাকে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর যদি কিছু বলে দিল তা রক্ষা নেই, উত্তম মধ্যম দিয়ে অর্ধচন্দ্রাকার এখানে করে দিয়ে ছেলে দিয়ে তাই, এরা হচ্ছে গুরুদ্রোহী। মাতা পিতা কত কষ্ট করে পুত্রকে লালন পালন করে, যতদিন বিবাহ টিবাহ হয় না আর সম্পত্তি তার সব নিয়ে নেয় না ততদিন সে চুপচাপ আছে, আর তারপরে যখন সবটা নিয়ে নিল তখন চেষ্টা করবে যেতে, এমন কতগুলি গুরুদ্রোহী আছে শিষ্য মধ্যে, এইরকম হতে কতগুলি আছে, এই জনকে তোলা গুরুদ্রোহী। কৃষ্ণ বললেন যে সে, এখন গোপীরা বলল যে সে আপনি এদের মধ্যে কোনটি, তা কৃষ্ণ বললেন যে সে দেখো প্রথমটা আমি নই, কেন আমি বনিয়া নই, যে প্রীতি করলেই প্রীতি কর, আমার থেকে ধর্ম উৎপন্ন হয়েছে এই জন্য ধর্ম বিরোধী আমি করতে পারব, কৃষ্ণই তো ধর্মের মূল, অতএব আমার দ্বারা বিশেষ করে কি সপ্তসন্নিহিতম কৃষ্ণ ক্ষেত্রী সপ্ত ইত্যাদি ধর্ম এনার থেকে সব এগিনার বাদ রাজনীতি, অর্থাৎ আমি তো ধর্ম বিরোধী কাজ করতে পারি না, অতএব এর মধ্যে যে কাজের মধ্যে বন্ধুত্ব নাই ধর্ম নাই আমি ওই সব বলি করতে পারি, অতএব এর মধ্যে আচ্ছা ঠিক আছে আপনি নাই আমরা সব বুঝতে পারছি। গোপাল জি কেন আমরা দেখতে পাচ্ছি যে আমরা সর্বস্ব ত্যাগ করে দিয়ে এর কাছে এসেছি, আমাদেরকে ডেকেছে বলে আমরা এসেছি, কিন্তু আমরা প্রীতি করেছি কিন্তু এটা প্রীতি করে নেই। এই জন্য প্রীতি করলেই যে প্রীতি করে তা না করেন, অতএব এটা ঠিক আছে। আগে চলো তো ওই ওই যে আগে বলা হলো প্রীতি করুক আর না করুক প্রীতি করে। উনি বললেন যে এই যে প্রীতি করে এর মধ্যে অনেকগুলি ভেদ আছে, সহায়তুক আহায়তুক এগুলি ভেদ আছে। পিতা পিতা মাতা তাকেও কেউ স্নেহ করে পুত্র না করলেও সে দুটা কারণ হতে পারে, একটা হেতুও হতে পারে, আমি বৃদ্ধ হলে আমাকে দেখা শুনতে পারে, আর গুরুরও হতে পারে যে আমার পরে এই শিষ্যটা একটু দেখবে শুনবে আর আমারও একটু সমাধি হয়তো দিবে, আমার কথা প্রচার করবে, আরো কতগুলি হতে পারে। এইটা সহেতু। আর নির্হেতু কি? নির্হেতু না কোনো আশা ভরসা রাখে না, করুক আর নাই করুক এর মধ্যেই হচ্ছে ধর্ম আছে আর সুন্দরভাবে বন্ধুত্ব আছে। দেখো এর হচ্ছে তোমরা গোপীগঞ্জ, আমি প্রীতি করি নাই করি কিন্তু তোমরা আমাকে প্রীতি কর, আর অহেতুক ভাবে প্রীতি কর, তোমার কোন প্রীতির কোন স্বার্থ নেই, এই জন্য এই বছরকে তোমরা।